ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
এসএসসি পরীক্ষার সময় পরীক্ষায় বিঘ্ন সৃষ্টিকারী কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি শিক্ষক সংগঠন।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
জম্মু কাশ্মীর রাজ্যে শেষ পর্যন্ত সরকার গড়তে চলেছে বিজেপি আর পিপলস ডেমোক্রেটিক পার্টি।
আরও থাকছে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টের ওপর অধ্যাপক বন্দনা পুরকায়স্থর সাক্ষাৎকার।
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টটা যেভাবে লেখা হয়েছে তাতে বিভিন্ন সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মানবাধিকারের বিপর্যয়ের কথা বলা হয়েছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। পাকিস্তানের কর্তৃপক্ষ বলছে সিন্ধু প্রদেশের সংখ্যালঘু একটি শিয়া মসজিদে জুমার নামাজ পড়ার সময় শক্তিশালী একটি বোমা বিস্ফোরণে অন্তত 49 জন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও 50 জন। বন্দরনগরী করাচির 470 কিলোমিটার উত্তরে শিকারপুর অঞ্চলের লাকিদার এলাকায় বিস্ফোরণটি ঘটে। ওই ঘটনায় আহত অনেকের অবস্থাই এখন আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে ওই ঘটনার দায়িত্ব কেউ স্বীকার করেনি। সেখানকার সুন্নি মুসলমান কট্টরপন্থীরা শিয়াদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য করে প্রায়শই হামলা চালিয়ে থাকে এবং শিয়াদের মুসলমান হিসেবেও বিবেচনা করা হয় না। বাংলাদেশে একনাগাড়ে অবরোধ চলাকালেই বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট রবিবার থেকে টানা 72 ঘণ্টা দেশব্যাপী হরতাল আহ্বান করেছে। নাশকতায় নিহতদের গায়েবানা নামাজের জানাজায় আয়োজন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ দল। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর এই প্রতিবেদনে।
বাস সহ যানবাহনে আগুন, ভাঙচুরের মধ্যে বিএনপি এবং তার জোটের ডাকা টানা অবরোধ চলছে। আর এই অবরোধের মধ্যেই পহেলা ফেব্রুয়ারি রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশব্যাপী টানা 72 ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। 2 ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে, যাতে সারাদেশে অংশ নেবে 15 লাখ শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার সময় পরীক্ষায় বিঘ্ন সৃষ্টিকারী কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি শিক্ষক সংগঠন শুক্রবার প্রতীকী অনশন মানববন্ধনের মাধ্যমে। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল অবরোধের মধ্যে নাশকতায় নিহতদের স্মরণে ঢাকায় গায়েবানা জানাজার আয়োজন করে। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের আহ্বানে সরোয়ার্দী উদ্যানে এক শ্রমিক পেশাজীবী সমাবেশে শাহজাহান খান খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন। এদিকে পেট্রোল বোমা হামলা প্রতিরোধে পেট্রোল বিক্রির উপরে কিছু বিধিনিষেধ আরোপ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমির খসরু একটু আগেই আমাদের জানিয়েছেন প্রখ্যাত আইনজীবী এবং গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন। এই সময়ে ডক্টর কামাল হোসেন সংকট উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকজন নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। ঢাকা থেকেই আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে পেট্রোল বোমা হামলা প্রতিরোধে পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগের ক্ষমতা দেওয়ায় পরিস্থিতিকে আরও সংকটের দিকে সরকার ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে। অ্যামনেস্টি বিএনপিকে ও বলেছে যে তাদের কর্মীদের সহিংসতা থেকে বিরত রাখতে তাদের উদ্যোগী হতে হবে।
অ্যামনেস্টি গত বুধবারে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণ, যাতে তিনি সহিংসতা বন্ধে যা কিছু করণীয় তা করার যে নির্দেশ পুলিশ বাহিনীকে দেন তার উল্লেখ করে বলেছে, পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ভয়াবহ পেট্রোল বোমার জবাব নয়। এ ধরনের আহ্বান বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানোর মতো উচ্চমাত্রার ঝুঁকি বহন করে। অ্যামনেস্টি একই সাথে বলেছে, বিএনপির উচিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংস কর্মকাণ্ড বন্ধে তাদের কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানানো। অ্যামনেস্টি সব পক্ষকে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানানো এবং দায়ীদের বিচার দাবি করেছে। এদিকে নিয়োগ ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের 2015 সালের বার্ষিক রিপোর্টে বলেছে, গুম, হত্যা এবং নির্বিচারে গ্রেপ্তার সহ নিরাপত্তা বাহিনীর সময়ের আইন লঙ্ঘনের বিচার করতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অবৈধভাবে মালয়েশিয়া গামী শতাধিক যাত্রীসহ গতকাল বৃহস্পতিবার একটি ট্রলার ডুবে গেলে এ পর্যন্ত 9 জনের মৃতদেহ এবং 42 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম আরো জানাচ্ছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠে পলাতক হয়েছেন, তবে তাদের মতে এখনো 25 জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারের তৎপরতা অব্যাহত রেখেছে। যে 42 জনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে 5 জন মানব পাচারকারীর বিরুদ্ধে মানব পাচার আইনে পুলিশ মামলা করেছে। বৃহস্পতিবার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার জেলার কুতুবদিয়া চ্যানেলে ট্রলারটি ডুবে গেলে আশপাশে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার তাৎক্ষণিকভাবে 35 যাত্রীকে উদ্ধার করে। পরে নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতায় যোগ দেয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন যে ইসলামিক স্টেট জঙ্গিরা ঊর্ধ্বতন 1 কুর্দি কমান্ডার এবং আরও অন্তত 5 কুর্দি সেনাকে হত্যা করেছে। কর্তৃপক্ষ বলছে, শুক্রবার কিরকুক শহরের কাছে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ব্রিগেডিয়ার জেনারেল শিরকু ফাতি এবং অন্য যোদ্ধারা নিহত হন। ফরাসি সংবাদ সংস্থা জানিয়েছে যে ওই লড়াইয়ে 46 জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, শুক্রবার ইরাকের অন্যান্য এলাকায় বোমা হামলা হয়। রাজধানী বাগদাদে বোমা হামলায় অন্তত 8 জনের প্রাণনাশ ঘটে। পুলিশ জানিয়েছে, বাগদাদের কেন্দ্রস্থলে জনাকীর্ণ একটি বাজার এলাকায় বিস্ফোরণটি ঘটে। বাব আল শার্কি এলাকায় কয়েক মিনিট পরেই একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনায় 20 জন আহত হয়েছে। রাজ্য বিধানসভার নির্বাচনে 5 সপ্তাহ পর শেষ পর্যন্ত যৌথ সরকার গঠিত হতে চলেছে জম্মু কাশ্মীর রাজ্যে, আর তা হচ্ছে বিজেপি এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি, এই দুই দলের অংশগ্রহণে। এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন গৌতম গুপ্ত।
পিডিপির প্রবীণ নেতা মুফতি মোহাম্মদ সৈয়দ হবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রীর পদটি পাবে বিজেপি। স্বরাষ্ট্র ও অর্থ দপ্তর পাচ্ছে পিডিপি, আর বিজেপির উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়াও স্পিকার পদটিও দেয়া হবে। আপাতত 15ই ফেব্রুয়ারির মধ্যে 15 বা 16 জন মন্ত্রী নিয়ে সরকার গঠিত হবে। দুই দলেরই সমসংখ্যক মন্ত্রী থাকবার কথা। কাশ্মীর রাজ্যের যে বিশেষ অবস্থান তা নিয়ে নতুন করে কোনো বিতর্ক তুলবে না বিজেপি। পিডিপিও রাজ্যে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা তুলে নেওয়ার ব্যাপারে উচ্চবাচ্য করবে না। এই বোঝাপড়ার পরই সরকার গঠনের কথা হয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের চিটফান্ড সংস্থা সারদার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে আজ 3 দফায় প্রায় 4.5 ঘন্টা জেরা করল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শুনুন কলকাতা থেকে পাঠানো রিপোর্ট পরমাশিস ঘোষ রায়ের কাছে।
বৃহত্তর কলকাতার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ শাখার ডিআইজি শঙ্খব্রত বাগচির নেতৃত্বে 6 সদস্যের এক তদন্তকারী দল মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, তিনিও চান প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক। গরিব মানুষের টাকা যারা আত্মসাৎ করেছে তারা শাস্তি পাক। তদন্তে তিনি সব রকম সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন। সিবিআই আবারও তাকে ডাকলে তিনি হাজির হবেন বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। অন্যদিকে সারদাকাণ্ডে ধৃত রাজ্যের ক্রীড়া ও পরিবহন মন্ত্রী মদন মিত্রকে আজ ফের আলিপুর আদালতে তোলার কথা ছিল, কিন্তু অসুস্থতার জন্য তাকে আদালতে আজ পেশ করা যায়নি। আলিপুর আদালত মদন মিত্রর জেল হেফাজতের মেয়াদ আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মিশরের সিনাই উপত্যকায় ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠী বৃহস্পতিবার নিরাপত্তা কর্মীদের ওপরে পরপর কয়েকটি হামলা চালায়। ওই আক্রমণে অন্ততপক্ষে 26 জন নিহত হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে সিনাই প্রদেশে বেশ কয়েকটি হামলা হয়। কর্মকর্তারা বলছেন, আল আরিশ শহরে একটি সেনাঘাঁটি এবং একটি হোটেল লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই হোটেলটি পুলিশ এবং সামরিক কর্মকর্তারা অবস্থান করেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি সেনা এবং রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াইয়ে অন্তত 12 জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবারের সহিংসতায় অসামরিক জনগণের মধ্যে 7 শিশু নিহত হয়েছে। এবছরের শুরুতেই দুপক্ষের মধ্যে অস্ত্রবিরতি ভেঙে যায় এবং সহিংসতা শুরু হয়। কাবুল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তিনজন কন্ট্রাক্টর কর্মী আফগান বিমান বাহিনীর কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সময় বন্দুকধারীরা ওই তিনজনকে গুলি করে হত্যা করে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে এবং তালিবানরা ওই ঘটনার দায়িত্ব স্বীকার করেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তাদের 2015 সালের রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে বর্তমানের অনেকগুলো সংকট বেড়ে যাওয়ার পেছনে মানবাধিকার লঙ্ঘন একটি কারণ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করা হয় এই রিপোর্টে। ডক্টর বন্দনা পুরকায়স্থ কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান এবং এশিয়ান আমেরিকান স্টাডিজ বিভাগের প্রফেসর। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট সম্পর্কে ডক্টর বন্দনা তার মতামত প্রকাশ করেন। তার সাক্ষাৎকার নেন শেগুফতা নাসরিন খুইন।
ডক্টর বন্দনা পুরকায়স্থ, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তাদের 2015 সালের রিপোর্ট প্রকাশ করেছে, এ বিষয়ে আপনার মূল্যায়ন?
এই বিষয়ে আমি যেটা বলতে চাই যে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টটা যেভাবে লেখা হয়েছে তাতে বিভিন্ন সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মানবাধিকারের বিপর্যয়ের কথা বলা হয়েছে। এবং আমার মনে হয় এই মানবাধিকারের কথা আমাদের চিন্তা করতে হলে এই অধিকারগুলো ঠিক ওই এতভাবেই দেখা আমাদের উচিত। সেই ক্ষেত্রে প্রথমে বলি যে আমি এই হিউম্যান রাইটস ওয়াচের এই রিপোর্টটা যা পড়লাম তার সাথে আমি মোটামুটি, আমার মনে হয় যে এই রিপোর্টটা ভালোভাবে তৈরি হয়েছে, অনেক কিছু তথ্য এর মধ্যে পাওয়া যাচ্ছে। আর ওদের আসল যে কথা যে অনেকগুলো সংকট পৃথিবীতে এখন হচ্ছে কারণ মানবাধিকারের লঙ্ঘন চলছে বলে, ওদের মতামতের সাথে আমি একেবারে পুরোপুরি একমত। আর আমি একমত এই কারণে যে আমরা যখন মানবাধিকারের লঙ্ঘনের কথা ভাবি অনেক সময় আমরা শুধু সরকারের কথা ভাবি যে এক একটা সমাজে মানে সরকার কি করছে, কাদের অসুবিধা করছে, কাদের ঠেলে সরিয়ে দিচ্ছে, কাদের উপর নির্যাতন হচ্ছে, কিন্তু মানবাধিকারের লঙ্ঘন কিন্তু যে কোনো সমাজে অন্যান্য গোষ্ঠীও করতে পারে। একই সময় বড় বড় যে অর্গানাইজেশন আছে, ধরুন যেগুলো আমরা মাল্টিন্যাশনাল বলি, তারাও করতে পারে। তো এই সমস্ত দিক থেকে চিন্তা করলে আমাদের একটাই কথা ভাবা উচিত যে মানবাধিকারের একদম প্রথম কথা ছিল যে মানুষ যাতে নির্বিঘ্নে সম্মানের সাথে বাঁচতে পারে। কারা এগুলোর লঙ্ঘন করছে সেটা একবার চিন্তা করলে আমার মনে হয় আমাদের বলতেই হবে যে মানবাধিকারের লঙ্ঘনের জন্য এই অনেকগুলো সংকট বেড়ে গেছে।
রিপোর্টে বলা হয়েছে সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে কয়েকটি দেশে যেমন নাইজেরিয়া বা ইসরায়েলে নিরাপত্তা বাহিনী তাদের ক্ষমতার অপব্যবহার করেছে, আপনার কি মনে হয়?
আমার মনে হয় যে বহু দেশেই নিরাপত্তা বাহিনী তাদের ক্ষমতার অনেক বাইরে গিয়ে লোকের মানবাধিকার লঙ্ঘন করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে অনেকগুলো দেশের কথা বলা হয়েছে এবং আমার নিজের মত যে এই নিরাপত্তা বাহিনী তাদের যে পাওয়ার আছে সেটা তারা অপব্যবহার করার জন্যে অনেক সময় বহু লোকের অত্যন্ত বিপন্ন অবস্থায় বাঁচার চেষ্টা করতে হয় এবং এগুলো নিশ্চয়ই মানবাধিকারের লঙ্ঘনের একটি এক্সাম্পল।
বাংলাদেশ সম্পর্কে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে বাংলাদেশ সরকার হত্যা, গুম ও নির্বিচারে গ্রেফতার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দ্বারা সংঘটিত গুরুতর লঙ্ঘনগুলোর জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সরকারি বাহিনীগুলো জানুয়ারি 2014 সাধারণ নির্বাচনের আগে ও তারপর গুরুতর লঙ্ঘন করেছে। একই সময় বিরোধী দলগুলো অর্থনৈতিক অবরোধ প্রয়োগের এবং জানুয়ারির নির্বাচন বয়কটের লক্ষ্যে সহিংস ও নির্বিচার আক্রমণে নিজেদের নিয়োজিত করে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আপনি কিভাবে তার মূল্যায়ন করবেন?
আমি বাংলাদেশের মূল্যায়ন ঠিক এইভাবেই করব যেভাবে আমি অন্যান্য দেশের মূল্যায়ন করি। মানে আমি সাধারণভাবে মানবাধিকার নিয়ে যা লিখি সেই ব্যাপারে আমি যে কোনো দেশে চিন্তা এইটাই চিন্তা করি যে সেই দেশের সরকার সাধারণ লোককে, বিশেষত যাদের মত সরকারের সাথে একমত নয়, তারা যাতে তাদের কথা বলতে পারে, তাদের মতামতটা প্রচার করতে পারে, তার জন্য কি ব্যবস্থা করে। কারণ এই বিরোধী মতামতগুলো না শুনতে পারলে তাহলে যে কোনো সমাজে একটা বড় অংশের মানুষের কথা বলার ক্ষমতাটা বন্ধ করে দেয়া হয়। যে সব সমাজে মানবাধিকারের চর্চা থাকে তার একটা প্রধান অঙ্গ যে লোকে তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং স্বেচ্ছায় প্রকাশ করতে পারবে, ভয় না পেয়ে প্রকাশ করতে পারবে। ফলে সেই দিক থেকে যে কোনো দেশে, বাংলাদেশ একটি উদাহরণ তার, যেখানে সরকার বিরোধী যে দলগুলো আছে তাদের যদি মতামত না প্রকাশ করতে দিয়ে থাকে, অথবা এই বিভিন্ন তাদের সরকারের হাতে যে বাহিনী বা পুলিশ বা যা থাকে সেইগুলো প্রচারে অন্যান্য এই সব দলগুলোর যদি কথা বন্ধ করে দিতে পারে, তাহলে সেটা নিশ্চয়ই করে মানবাধিকারের একটা লঙ্ঘন। উল্টে অন্যান্য দলরা যদি এমন পরিস্থিতি তৈরি করে দেশে যেখানে সাধারণ মানুষের খাওয়া পড়া থাকা এই সমস্ত যে তাদের সাধারণ জীবনযাপন করার যা যা দরকার সেইগুলো যদি আটকে যায়, তাদের যদি অসুবিধা হয়, সেইগুলো মানব অধিকারের লঙ্ঘন। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় হিউম্যান রাইটস ওয়াচ শুধু একটা গ্রুপকে দায়ী করেনি, অনেক গ্রুপ অনেকভাবে তাদের কাজের মধ্যে দিয়ে যে সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে সেটাই বলার চেষ্টা করেছে, বাংলাদেশের ব্যাপারে এবং অন্যান্য দেশের ব্যাপারে।
ডক্টর বন্দনা পুরকায়স্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। নতুন এক গবেষণায় দেখা গেছে এইচআইভি রোগে আক্রান্ত শিশুরা এইডস ভাইরাসে আক্রান্ত নয় এমন শিশুদের চেয়ে নিউমোনিয়ায় বেশি মারা যায়। এক হিসেবে দেখানো হয়েছে 14 বছরের কম বয়সী 30 লক্ষেরও বেশি শিশু এইচআইভিতে ভুগছে, এর বেশিরভাগই আফ্রিকার সাহারা মরু অঞ্চলের। এ বিষয়ে জোডি কাপুয়ার রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
গবেষকরা বলছেন এইচআইভি আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া বা ফুসফুসের প্রদাহে মারা যাওয়ার হার বর্তমানে চলমান চিকিৎসা সম্প্রসারিত করে নাটকীয়ভাবে কমানো সম্ভব। রোগটি সম্পর্কে বিস্তারিত জানতে এ বিষয়ে এই গবেষণার নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব এডিনবার্গের সেন্টার ফর পপুলেশন হেলথ সায়েন্সের শিক্ষক ডক্টর হারিশ নায়ার।
We've been working on pneumonia estimates for over a decade now and we realize that there are no estimates.
তিনি বলছিলেন, এক দশকেরও বেশি সময় ধরে আমরা নিউমোনিয়া নিয়ে গবেষণা করছি, আমরা জানতে পেরেছি নিউমোনিয়া ও এইচআইভি আক্রান্ত শিশুদের কোনো সঠিক হিসেব নেই। আমরা সকলেই জানি যে এইচআইভি আক্রান্ত শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া হচ্ছে রোগগ্রস্ততা এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ। নিউমোনিয়া এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য ভয়ের ব্যাপার, অথচ ডাক্তার নায়ারের মতে এখনও পর্যন্ত এটি জানা যায়নি আসলে কি পরিমাণ শিশু এতে আক্রান্ত। এ নিয়ে তার দলের গবেষণাই প্রথম গবেষণা।
What we see is globally of the 116 million episodes of pneumonia occurring each year in under 5 children.
তিনি বলছিলেন, আমরা যা দেখতে পেয়েছি তাতে বিশ্বব্যাপী 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে 11,60,000 নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, যাদের 1,40,000 এইচআইভি আক্রান্ত। আর 5 বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়ায় মৃত্যুবরণকারীর 9,20,000-এর 88,000 শিশু এইচআইভি আক্রান্ত। এইচআইভি আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়ায় মারা যাওয়ার হারের দিক থেকে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার অবস্থা সবচেয়ে খারাপ। তাদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়, দারিদ্র্য, নিম্ন জীবনযাপন প্রণালী এবং অপ্রতুল স্বাস্থ্যসেবার সুযোগ তাদেরকে নিউমোনিয়ার ঝুঁকিতে ফেলে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত গবেষণা প্রতিবেদনটি দ্য ল্যান্সেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে প্রকাশিত হয়েছে। এই গবেষণার ফলাফল রোগটি প্রতিকারের উপায় বের করতে কাজে লাগবে। নায়ার বললেন, এইডসের ওষুধ রোগীদেরকে স্বাস্থ্যবান রাখতে সহায়ক হয় এবং নিউমোনিয়া থেকে রক্ষা করে। আর সাব সাহারান আফ্রিকায় এখন প্রাপ্তবয়স্কদের জন্য সর্বত্রই এইডস প্রতিষেধক পাওয়া যায়।
Even now, the antiretroviral coverage in young children remains.
তিনি বলছিলেন, এখনও পর্যন্ত অল্প বয়সীদের জন্য এই প্রতিষেধক কম, পাঁচ বছরের কম বয়সীদের জন্য কোনো প্রতিষেধকই নেই। ডক্টর নায়ার বললেন, এইচআইভি আক্রান্তরা শরীরের দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার কারণে অন্য রোগে দ্রুত আক্রান্ত হতে পারে। তাদের মাত্র 30% কো ট্রাইমক্সাজল ওষুধ নেন। এতে শুধু নিউমোনিয়ায় নয়, ম্যালেরিয়া এবং অন্য রোগের আক্রমণ থেকেও বেঁচে থাকার শক্তি বাড়ে। তিনি আরো বলেন, নিউমোনিয়ার টিকাদানের ক্ষেত্রে এইচআইভি আক্রান্ত শিশুদেরকে সবার আগেই বিবেচনা করা উচিত। তিনি বলছিলেন, গবেষণায় দেখা গেছে এইচআইভি আক্রান্ত শিশুদেরকে নিউমোনিয়ার টিকা দিলে ওই রোগ দ্রুত তাদের শরীর থেকে কমে যেতে থাকে। তিনি বলেন, এইচআইভি আক্রান্ত শিশুদের নিউমোনিয়ার পরীক্ষার সময় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা উচিত। এইচআইভি আক্রান্ত অন্তঃসত্ত্বা রমণী এবং তরুণদের জন্যও নিউমোনিয়া গুরুত্বের সঙ্গে চিকিৎসা করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
এবারে রয়েছে মিতালির আসর। আজ আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন আহসানুল হক।
চিঠিপত্রের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমেই যেই ইমেলটি পড়ব, এটি পাঠিয়েছেন সুলাইমান ইসলাম। তিনি ছোট্ট একটি কবিতা লিখেছেন। তিনি লিখছেন, যেমন ছিলাম তেমন আছি বন্ধু তোমাদের পাশাপাশি, ভাবছ তোমাদের ভুলে গেছি, ভাবছ কেন মিছে মিছি, তোমাদের যদি ভুলেই যেতাম তাহলে কি আর ইমেল করতাম। গত অনুষ্ঠানে আমার ইমেল পড়ার জন্য এবং আমার পক্ষ থেকে বেতারের সব কর্মীকে আন্তরিক শুভেচ্ছা। সুলাইমান, আপনি বরগুনা থানা বরগুনা শিয়ালিয়া থেকে এই ইমেলটি পাঠিয়েছেন। আপনার এই সুন্দর কয়েকটি কবিতার লাইনের জন্য ধন্যবাদ। নাসিফ ইশতিয়াক ইসলাম, আপনি একটি ফেসবুক ফ্যান পেজে কমেন্ট পাঠিয়েছেন। আপনি লিখছেন, আপনাদের ক্যালেন্ডার এখনও পেলাম না। ভাই নাসিফ, আমরা তো এখান থেকে ক্যালেন্ডার পাঠিয়েছি অনেককেই, আশা করছি আপনার ঠিকানা তো সেটি পৌঁছে যাবে। সম্প্রতি আমাদের টেলিভিশন অনুষ্ঠান হ্যালো আমেরিকায় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে একটি আলোচনা প্রচার করা হয়। সেই অনুষ্ঠানের সূত্র ধরেই অনেকে কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন ফেসবুকে। শ্রোতারা হয়তো জানেন, বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে বিএনপি ডাকা অবরোধ চলছে। এর মধ্যে কয়েকবার হরতালও হয়েছে এবং অনেক মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হতাহত হয়েছেন বেশ কিছু মানুষ, বেশ কয়েকজন পেট্রোল বোমার আঘাতে আগুনে পুড়ে মারা গেছেন, অনেকে এখন মৃত্যুর প্রহর গুনছেন। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠানে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের দুজন এবং ওয়াশিংটনের একজন আলোচকের সাথে। মুরাদ খান, আপনি সেই অনুষ্ঠানটি সম্পর্কে লিখেছেন, বাংলাদেশের জনগণের উচিত হবে উগ্রপন্থীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সরকারকে এ কাজে সাহায্য করা। মোস্তফা কামরুল হক, তিনি ফেসবুকে মন্তব্য করেছেন, হ্যালো আমেরিকা অনুষ্ঠানে মোহাম্মদ আরাফাত এবং জুনায়েদ সাকির সাক্ষাৎকার খুবই ভালো লেগেছে। মিজানুর ভুইয়া লিখেছেন, তিনজন আলোচকের প্রত্যেকেই চমৎকার বক্তব্য রেখেছেন। এখন বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির উচিত হবে আলোচনায় বসা, শান্তি প্রতিষ্ঠা করা, রক্তপাত বন্ধ করা। আরেকটি মন্তব্য করেছেন মতিউর রহমান, তিনি জুনায়েদ সাকিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তার বক্তব্যের জন্য। মোহাম্মদ মহিদুজ্জামান লিখেছেন, জুনায়েদ সাকির সাথে আপনি 100% একমত। আপনি মোহাম্মদ আরাফাতকে পক্ষপাত দুষ্ট বলে সমালোচনা করেছেন। আমরা রেডিও বা টেলিভিশনে যখনই কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচকদের সাথে কথা বলি, সেখানে বিভিন্ন রকম মতামত উঠে আসে। তার সাথে কেউ হয়তো একমত হবেন, কেউ একমত হবেন না। তবে আমাদের সব দর্শক এবং শ্রোতার কাছে অনুরোধ যে আপনারা আমাদের ফেসবুক ফ্যান পেজে কোনো রকম অশালীন মন্তব্য বা শব্দ ব্যবহার করবেন না। আপনাদের সবার মতামতের জন্য ধন্যবাদ। চিঠিপত্রের জবাব আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voanews.com/bangla।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
পাকিস্তানের কর্তৃপক্ষ বলছে সিন্ধু প্রদেশের সংখ্যালঘু একটি শিয়া মসজিদে জুমার নামাজ পড়ার সময় শক্তিশালী একটি বোমা বিস্ফোরণে অন্তত 49 জন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও 50 জন। বন্দরনগরী করাচির 470 কিলোমিটার উত্তরে শিকারপুর অঞ্চলের লাকিদার এলাকায় বিস্ফোরণটি ঘটে। ওই ঘটনায় আহত অনেকের অবস্থাই এখন আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা সেখানে আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে ওই ঘটনার দায়িত্ব কেউ স্বীকার করেনি। সেখানকার সুন্নি মুসলমান কট্টরপন্থীরা শিয়াদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো লক্ষ্য করে প্রায়শই হামলা চালিয়ে থাকে এবং শিয়াদের মুসলমান হিসেবেও সেখানে বিবেচনা করা হয় না। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন যে ইসলামিক স্টেট জঙ্গিরা ঊর্ধ্বতন এক কুর্দি কমান্ডার এবং আরও অন্তত 5 কুর্দি সেনাকে হত্যা করেছে। কর্তৃপক্ষ বলছে শুক্রবার কিরকুক শহরের কাছে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ব্রিগেডিয়ার জেনারেল শিরকু ফাতি এবং অন্য যোদ্ধারা নিহত হন। ফরাসি সংবাদ সংস্থা জানিয়েছে যে ওই লড়াইয়ে 46 জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন শুক্রবার ইরাকের অন্যান্য এলাকায় বোমা হামলা হয়। রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত 8 জনের প্রাণনাশ ঘটে। পুলিশ জানিয়েছে বাগদাদের কেন্দ্রস্থলে জনাকীর্ণ একটি বাজার এলাকায় বিস্ফোরণটি ঘটে। বাব আল শার্কি এলাকায় কয়েক মিনিট পরেই একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। কর্মকর্তারা জানিয়েছেন ওই ঘটনায় 20 জন আহত হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের সম্প্রসারণের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলীয় সড়ক উন্নয়নের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষরায় রিপোর্ট।
উত্তরবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রায় 500 কিলোমিটার জাতীয় সড়ক সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের সঙ্গে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কর্পোরেশনের অন্তর্ভুক্ত দেশগুলির সড়ক যোগাযোগের উন্নতি ঘটাবে কেন্দ্রীয় সরকার। এর ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে পণ্য আদান প্রদানের সড়ক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই প্রকল্পের কাজ করবে জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম। কাজ ও লক্ষ্যের উদ্বোধন করে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন নিগমের লক্ষ্য উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলে সড়ক সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের সঙ্গে সড়ক যোগাযোগের উন্নতি ঘটানো। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মিশরের সিনাই উপত্যকায় ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠী বৃহস্পতিবার নিরাপত্তা কর্মীদের ওপরে পরপর কয়েকটি হামলা চালায়। ওই আক্রমণে অন্ততপক্ষে 26 জন নিহত হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানেই সিনাই প্রদেশে বেশ কয়েকটি হামলা হয়। কর্মকর্তারা বলছে আল আরিশ শহরে একটি সেনাঘাঁটি এবং একটি হোটেল লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই হোটেলটিতে পুলিশ এবং সামরিক কর্মকর্তারা অবস্থান করেন। মিশরের সরকারি সংবাদপত্র আল আহরাম বলছে সেনাঘাঁটির বিপরীতে তাদের অফিস ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, তবে ভবনের ভেতরে কেউ হতাহত হয়েছে কিনা তা বলা হয়নি। ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি সেনা এবং রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াইয়ে অন্তত 12 জন নিহত হয়েছে। কাবুল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের 3 জন কন্ট্রাক্টর কর্মী আফগান বিমানবাহিনীর কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সময় বন্দুকধারীরা ওই 3 জনকে গুলি করে হত্যা করে। সামরিক সূত্র বলছে আক্রমণকারীরা বিমানবন্দরের কর্মী।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.